বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 18 জানুয়ারি, 4 মাঘ এবং ফার্সি 29 দে। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা pearstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তেহরানে মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের ভার্চুয়াল সম্মেলন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে 2020 সালে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট মহলের উদ্বেগ নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। মার্কিন B-52 উড্ডয়ন প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগ্রাসীদের জবাব দিতে মোটেই কুণ্ঠাবোধ করবে না তেহরান। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে নৌভর সরিয়ে নিল দক্ষিণ কোরিয়া, আটক তেলবাহী জাহাজের মুক্তি চাই সিউল। বাংলাদেশের সিরাজগঞ্জে বিএনপি থেকে নির্বাচিত কাউন্সিলর হত্যায় জড়িতদের বিচার করা হবে, ওবায়দুল কাদেরের ঘোষণা। এবং লাদাখ দ্বন্দ্বের মধ্যেই ভারতের সঙ্গে অরুণাচল প্রদেশে চীনের নতুন উত্তেজনা, বসতি স্থাপন করেছে বেইজিং। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মধ্যপ্রাচ্যে সম্প্রতি আমেরিকা যে B-52 বোমারু বিমানের মহড়া চালিয়েছে তাতে ইরানের জনগণ মোটেই ভীত হবে না। তিনি বলেন, ইরানি জাতি যুদ্ধবাজ নয় এবং গত 200 বছরের মধ্যে তারা কোনো যুদ্ধ শুরু করেনি, কিন্তু কেউ যদি আগ্রাসন চালায় তাহলে আগ্রাসীকে দাঁত ভাঙার জবাব দিতে ইরানের জনগণ মোটেই লজ্জাবোধ করবে না। সম্প্রতি মধ্যপ্রাচ্য এবং পারস্য উপসাগরীয় এলাকায় আমেরিকা তার B-52 বোমারু বিমানের মহড়া উড়ানো প্রসঙ্গে জাওয়াদ জারিফ এসব কথা বলেন। পাশাপাশি তিনি বিদায়ী মার্কিন প্রশাসনকে পরামর্শ দিয়ে বলেছেন, এসব বাহুল্য কাজে দেশের জনগণের ট্যাক্সের কোটি কোটি ডলার অর্থ খরচ না করে বরং তা জনগণের স্বাস্থ্য খাতে ব্যয় করুন। জারিফ এই পরামর্শের মাধ্যমে মূলত আমেরিকায় করোনাভাইরাসের মহামারী মোকাবেলার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের চরম ব্যর্থতার দিকে ইঙ্গিত করেছেন। গত বছরের মার্চের দিক থেকে আমেরিকায় করোনাভাইরাসের মহামারী শুরু হয় এবং এ পর্যন্ত প্রায় 3 লাখের কাছাকাছি মানুষ মারা গেছে।
এদিকে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী বাকেরি বলেছেন, এ অঞ্চলে মার্কিন B-52 বোমারু বিমান উড্ডয়নের কোনো মূল্য ইরানের কাছে নেই। জেনারেল বাকেরি আজ এক অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক তৎপরতা সম্পর্কে সাংবাদিকদের বলেন, এক মাস আগে আমেরিকার বিমানবাহী যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, গানশিপ এবং জর্জিয়ার সাবমেরিন পারস্য উপসাগর ছেড়ে চলে গেছে এবং ইরানের উপকূল থেকে 1,000 কিলোমিটারের বেশি দূরে অবস্থান করছে। জেনারেল বাকেরি বলেন, মার্কিন সন্ত্রাসী বাহিনীর এ ধরনের তৎপরতার মাধ্যমে এটা প্রমাণিত হচ্ছে যে শত্রুরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিমত্তার বিষয়ে ভীত, সন্ত্রস্ত এবং আতঙ্কিত। তিনি বলেন, শত্রুদের জানা উচিত তাদের যে কোনো হুমকির বিরুদ্ধে ইরানের সেনাবাহিনী দাঁত ভাঙা জবাব দেবে এবং তার দেশের সেনাবাহিনী এমনভাবে প্রস্তুতি গ্রহণ করেছে যে শত্রুরা ইরানের কোনো ধরনের ক্ষতি করতে সক্ষম নয়। হরমুজ প্রণালী থেকে নৌবহর সরিয়ে নিয়েছে দক্ষিণ কোরিয়া। ইরানের সঙ্গে আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরি ও আটক জাহাজের মুক্তির পথ সুগম করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইলনা জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধি দল এখন তেহরানে অবস্থান করছে। তারা আলোচনা ফলপ্রসূ করতে হরমুজ প্রণালী থেকে জাহাজ বহর অন্যত্র সরিয়ে নিয়েছে। দক্ষিণ কোরিয়া আশা করছে এই পদক্ষেপের ফলে তাদের তেলবাহী জাহাজ মুক্তির পথ সুগম হবে। চলতি মাসের শুরুতে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে পারস্য উপসাগর থেকে জাহাজটিকে আটক করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। এর আগে IRGC-র নৌশাখা এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ কোরিয়ার হানকুক কেমি নামের একটি জাহাজ সৌদি আরবের জুবাইল বন্দর থেকে ছেড়ে আসে, কিন্তু জাহাজ থেকে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পারস্য উপসাগরের পানি দূষিত করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উগ্র চরমপন্থী সমর্থকদেরকে শান্ত থাকার যে আহ্বান জানিয়েছেন তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা। ট্রাম্পের এই আহ্বানের পর তাকে তার সমর্থকরা বিশ্বাসঘাতক এবং কাপুরুষ বলে অভিহিত করেছেন। কিছুদিন আগে ক্যাপিটল ভবনে ট্রাম্পের উগ্রবাদী সমর্থকরা হামলা চালানোর পর মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্টকে ইম্পিচ করে। ইম্পিচমেন্টের পর ট্রাম্প তার সমর্থকদেরকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, আগামী 20 জানুয়ারি বাইডেনের ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানকে সামনে রেখে কোনো ধরনের সহিংসতা চালানো যাবে না। এতে ক্ষুব্ধ হয়েছেন তার সমর্থকরা। তারা ক্ষিপ্ত হয়ে বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কাপুরুষ ও বিশ্বাসঘাতক এবং তারা ট্রাম্পের অনুসারী নন। ট্রাম্পের সমর্থকদের 15,000 সদস্যের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে। ওই গ্রুপে দেয়া এক বার্তায় একজন সমর্থক বলেছেন, ট্রাম্পের জন্য যারা লড়াই করেছেন সেই সব দেশপ্রেমিক থেকে তিনি বিক্রি করে দিয়েছেন। তার এই বক্তব্যের পক্ষে বহু সদস্য সমর্থন ব্যক্ত করেছেন। এসব সমর্থক জো বাইডেনের ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানকে পণ্ড করার জন্য নানামুখী তৎপরতা চালিয়েছিলেন এবং সহিংসতা করার আশা করেছিলেন। রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে আটকের ঘটনায় আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন কয়েকটি দেশ দ্রুত তার মুক্তির দাবি জানিয়েছে। এর প্রতিক্রিয়ায় মস্কো তার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করে পশ্চিমা দেশগুলোকে নিজেদের ইস্যু নিয়ে ভাবার পরামর্শ দিয়েছে। গতকাল জার্মানি থেকে দেশে ফেরার পর মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে নাভালনিকে গতকাল আটক করে রাশিয়ার পুলিশ। কথিত নার্ভ গ্যাস প্রয়োগের মাধ্যমে হত্যা প্রচেষ্টার অভিযোগ তুলে তিনি গত 5 মাস ধরে জার্মানিতে চিকিৎসা নিচ্ছিলেন। সেখান থেকে তিনি গতকাল দেশে ফিরেছেন। রাশিয়া ওই হামলার অভিযোগ অস্বীকার করেছে। গতকাল নাভালনিকে আটকের পর দ্রুত তার মুক্তি দাবি করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, আমেরিকা এই আটক সিদ্ধান্তের কঠোর নিন্দা জানাচ্ছে। নাভালনিকে নার্ভ গ্যাস প্রয়োগের অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এই পদক্ষেপকে উস্কানি অভিহিত করে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। আজ সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘণ্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন 16 জন। এদিকে চলতি মাসের 26 তারিখের মধ্যে ভারত থেকে করোনা ভাইরাসের টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আরও বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
আজ সোমবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে বাংলাদেশে মারা গেছেন 16 জন। এ সময় নতুন করে সংক্রমিত হয়েছেন আরও 697 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, আগের দিনের তুলনায় গত 24 ঘন্টায় দেশে করোনায় শনাক্ত বেড়েছে। এ সময় 12,707 নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 5.49%। উল্লেখ্য, আজ পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে বাংলাদেশে মোট মারা গেছেন 7,922 জন, আর দেশে করোনা ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন যাবৎ 5,28,329 জন। করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,73,173 জন। এদিকে চলতি মাসের 26 তারিখের মধ্যে ভারত থেকে করোনা ভাইরাসের টিকা আসছে বাংলাদেশে, আর এই টিকা দিতে রাজধানীতে 300 কেন্দ্র ব্যবহার করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আজ রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে একথা জানিয়েছেন। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদন করা অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকা আনার জন্য বাংলাদেশ সরকার, ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস এবং সেরামের সাথে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। এ প্রসঙ্গে জাহিদ মালিক আজ জানিয়েছেন, 26 জানুয়ারির মধ্যে সেরামের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার তৈরি টিকার প্রথম চালান আসবে। এই টিকা 18 বছরের নিচের কাউকে দেয়া হবে না। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে জাহিদ মালিক বলেন, সব ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, একথা সব ওষুধের গায়েই লেখা থাকে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশে সিরাজগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলামকে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় থাকলেও কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আজ সকালে 4 দিনব্যাপী অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কাউন্সিলর হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে পরবর্তী ধাপের পৌরসভা নির্বাচনে সংঘাত ও হানাহানি এড়াতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন সেতুমন্ত্রী। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি। পৌর নির্বাচনের ফলাফল সম্পর্কে ওবায়দুল কাদের তার ভাষায় বলেন, মানুষ উন্নয়ন চায় বলেই আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছে। ভারত ও চীনের মধ্যে পূর্ব লাদাখে চলমান সীমান্ত সংঘাতের মধ্যে এবার ভারতের অরুণাচল প্রদেশে চীন একটি নতুন বসতি স্থাপন করেছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারত ও চীনের মধ্যে পূর্ব লাদাখে চলমান সীমান্ত সংঘাতের আবহে এবার ভারতের অরুণাচল প্রদেশের মধ্যে চীন একটি নয়া বসতি স্থাপন করেছে বলে জানা গেছে। আজ সোমবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে ওই তথ্য প্রকাশে আসায় কার্যত একটি নয়া উদ্বেগের সৃষ্টি হয়েছে। এনডিটিভি যে এক্সক্লুসিভ স্যাটেলাইট ছবি পেয়েছে তাতে প্রকাশ, চীন অরুণাচল প্রদেশে তাসরিচু নদীর তীরে একটি নয়া গ্রাম প্রতিষ্ঠা করেছে যেখানে কমপক্ষে 101টি বাড়ি রয়েছে। 2020 সালের 1 নভেম্বর তোলা ওই ছবিগুলো সম্পর্কে এনডিটিভি বেশ কিছু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করলে তারা নিশ্চিত করেছেন যে ওই গ্রামটি ভারতের প্রকৃত সীমান্তের মধ্যে 4.5 কিলোমিটার অবধি রয়েছে এবং এটি ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় হবে। 2019 সালের তোলা ছবিতে জঙ্গলাকীর্ণ তাসরিচু নদীর তীরে জনবসতির কোনো চিহ্ন নেই, কিন্তু মাত্র 2.5 মাস আগে তোলা স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে বাড়ির সারি। ওই এলাকার অবস্থান প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি থেকে কমপক্ষে 4.5 কিলোমিটার ভিতরে ভারতীয় ভূখণ্ডে বলে দাবি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশিত খবরের সরাসরি কোনো বিরোধিতা করা হয়নি। চীনের সামনে কূটনৈতিকভাবে বিষয়টি উল্লেখ করা হয়েছে কিনা সেই প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক বছরে চীন এলএসি বরাবর পরিকাঠামো উন্নয়নের কাজ করছে, এ বিষয়ে সাম্প্রতিক কিছু রিপোর্টও এসেছে। সরকার ভারতের সুরক্ষা সম্পর্কিত প্রতিটি উন্নয়ন নিয়মিত পর্যবেক্ষণ করে এবং নিজেদের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।
বলছিলেন আমাদের প্রতিনিধি। প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে দক্ষিণ পূর্ব ইউরোপের মানুষের মধ্যে অবিশ্বাস চরমে পৌঁছেছে। এই অবিশ্বাস সাধারণ জনগণ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা এমনকি সাবেক প্রেসিডেন্ট এবং অনেক ডাক্তারের মধ্যেও ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক এক জরিপে এই তথ্য পাওয়া গেছে, যেসব দেশে টিকাদান কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে তার মধ্যে রয়েছে চেক প্রজাতন্ত্র, সার্বিয়া, বসনিয়া, রোমানিয়া এবং বুলগেরিয়া। এসব দেশের মানুষের মধ্যে এই ধারণা ছড়িয়ে পড়েছে যে ইউরোপ ও আমেরিকার কোম্পানিগুলোর তৈরি করা ভ্যাকসিন মাধ্যমে দেহে অতি সূক্ষ্ম সিলিকন কণা বা মাইক্রোচিপস ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যে সমস্ত কোম্পানির মাধ্যমে টিকা প্রদান করা হচ্ছে তারা এরই মধ্যে দক্ষিণ পূর্ব ইউরোপে তাদের টিকাদান কর্মসূচির গতি কমিয়ে দিতে বাধ্য হয়েছে। বলকান অঞ্চলে পরিচালিত সাম্প্রতিক এক জরিপ ফলাফলে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে এই অঞ্চলের একটি বিরাট সংখ্যক মানুষ ভ্যাকসিন গ্রহণ করতে রাজি নন। ইউরোপের অন্য যে কোনো এলাকার চেয়ে এই অঞ্চলে টিকা গ্রহণের ব্যাপারে অনীহা বেশি। মানবদেহে ইরানি টিকা পরীক্ষার কাজ পুরোদমে এগিয়ে চলেছে। আজ নতুন আরও 3 স্বেচ্ছাসেবীর দেহে করোনার টিকা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। এ নিয়ে কয়েক ধাপে এ পর্যন্ত 17 জনের দেহে পরীক্ষামূলক টিকা প্রয়োগ করা হল। চলতি সপ্তাহে আরও 4 জনকে এই টিকা দেওয়া হবে। কোভ ইরান বারাকাত নামের এই টিকার মানব ট্রায়ালের অংশ হিসেবে প্রথম পর্যায়ে কয়েক ধাপে 56 জনের দেহে প্রয়োগ করা হবে। এরই মধ্যে যারা টিকা নিয়েছেন তারা ভালো আছেন বলে জানিয়েছেন টিকা তৈরির সঙ্গে যুক্ত গবেষক দল। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামের উদ্যোগে আজ ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাসের প্রতি সমর্থন জানিয়ে মুসলিম দেশগুলোর সংসদদের প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনিদের বর্তমান প্রেক্ষাপটে বৈঠকের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রাজন হোসেন।
ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামীর উদ্যোগে আজ ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাসের প্রতি সমর্থন জানিয়ে মুসলিম দেশগুলোর সংসদের প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতির কারণে অনলাইনে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজকের এই ভার্চুয়াল সম্মেলনে ইরানসহ তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইয়েমেন, পাকিস্তান, আলজেরিয়া, আফগানিস্তান, কাতার, তিউনিসিয়া, লেবানন, বলিভিয়া, ভেনিজুয়েলা, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন ও দক্ষিণ আফ্রিকার সংসদের প্রধান ও সংসদ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পর্যবেক্ষকরা বলছেন, কয়েকটি দিক থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এ ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ। প্রথমত, মুসলিম দেশগুলোর জনগণের প্রতিনিধি হিসেবে এসব দেশের সংসদ সদস্যরা মুসলিম বিশ্বের প্রধান সমস্যা ফিলিস্তিন প্রসঙ্গে আলোচনায় বসেছেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, এই ইস্যুটি ফের আন্তর্জাতিক অঙ্গনে উত্থাপনের সুযোগ তৈরি হয়েছে। এমন সময় এই সম্মেলন অনুষ্ঠিত হল যখন মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গনের বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে দখলদার ইসরায়েল নতুন করে অপরাধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মার্কিন সমর্থন নিয়ে দখলদার ইসরায়েল ডিল অব দ্য সেঞ্চুরি নামক ষড়যন্ত্রমূলক পরিকল্পনার আওতায় এই অঞ্চলের আরব দেশগুলোকে ভেঙে টুকরো টুকরো করে সমগ্র অঞ্চলের ওপর তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। জাতিসংঘের একাধিক প্রস্তাবে বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অধিকারের প্রতি সমর্থন জানানো হলেও আমেরিকার সমর্থন নিয়ে ইহুদিবাদ ইসরায়েল আন্তর্জাতিক এসব প্রস্তাবের কোনো তোয়াক্কা করছে না। এমনকি তারা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে মনে করছে। তারা এই অঞ্চলের জাতিগুলোর ওপর জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে, যুদ্ধ চাপিয়ে দিচ্ছে এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ওপর নিজেদের অন্যায় আবদার চাপিয়ে দিচ্ছে। এ কারণে ইসরায়েল সারা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। মুসলিম দেশগুলোর সংসদ প্রতিনিধিদের এই সম্মেলনের তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে ইসরায়েলি অপরাধযজ্ঞের পরিণতি এবং ফিলিস্তিনিদের প্রতি সবার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বাস্তবতা হচ্ছে, অবৈধভাবে প্রতিষ্ঠিত ইহুদিবাদ ইসরায়েলের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তাই সন্দেহ নেই যে ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাস আবারও মুক্ত হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে 2020 সালে। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার পরিসংখ্যানে এমনই তথ্য উঠে এসেছে। এ সম্পর্কে সংশ্লিষ্টদের উদ্বেগ এবং প্রতিক্রিয়াসহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে সদ্য সমাপ্ত 2020 সালে। বিভিন্ন বেসরকারি সংস্থার পরিসংখ্যানে উঠে এসেছে এমনই তথ্য। 2020 সালে করোনা পরিস্থিতির মধ্যে দেশে প্রতিদিন ধর্ষণের শিকার হয়েছেন গড়ে চারজনেরও বেশি নারী। প্রাপ্ত তথ্য অনুযায়ী 2020 সালে করোনাকালে ধর্ষণের শিকার হয়েছেন 1,694 জন, গড়ে যা প্রতি মাসে 141 জন। এর আগের বছর 2019 সালে ধর্ষণের শিকার হয়েছেন 1,413 জন, গড়ে প্রতি মাসে 117 জন। বেসরকারি সংস্থা আইন ও সালিস কেন্দ্রের তথ্য বলছে 2020 সালে দেশে ধর্ষণের শিকার হয়েছেন 1,694 জন, এর মধ্যে একক ধর্ষণের শিকার 1,302 জন, সংঘবদ্ধ ধর্ষণের শিকার 317 জন, ধর্ষণের পরে হত্যা করা হয়েছে 53 জনকে আর ধর্ষণের পরে আত্মহত্যা করেছেন 14 জন। এছাড়া বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান অনুযায়ী 2020 সালে ধর্ষণের শিকার হয়েছেন 1,346 জন নারী ও শিশু। 2020 সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাল্টি সেক্টরাল কর্মসূচির আওতায় দেশের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারগুলোতে সেবা নিয়েছেন 14,312 জন, যার মধ্যে 1,426 জনই যৌন হয়রানির শিকার। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন 11,180 জন নারী আর মানসিক নির্যাতনের শিকার হয়েছেন 1,442 জন, যারা সিংহভাগই শিশু। সংশ্লিষ্টরা বলছেন সহিংসতার ভয়াবহতা জাতির জন্য অশনি সংকেত, তাই পারিবারিক শিক্ষা, সামাজিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি শিক্ষা ব্যবস্থায়ও পরিবর্তনের পরামর্শ দিয়েছেন তারা। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান গণমাধ্যমকে বলেছেন,
আসলে পরিপূর্ণ কোর্স থাকা উচিত যেখানে আমরা মানবিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা এই সম্পর্কিত বিষয়গুলো শিখব। সো এটাই প্রাইমারি টাইম যে আমরা আমাদের সন্তানদেরকে সেক্স এডুকেশন, জেন্ডার এডুকেশন, ইকুয়ালিটি, নন ইকুয়ালিটি, কাকে ইকুইটির ভিত্তিতে দেখতে হবে এই বিষয়গুলো আসলে আমরা দেখব।
সম্প্রতি দেশের আইন পরিবর্তন করে ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করা হয়েছে, তাতে এই জঘন্য অপরাধের ঘটনা তেমন একটা হ্রাস পায়নি। এছাড়াও যৌন অপরাধের নতুন ধরনের খবর প্রকাশ হচ্ছে যা রীতিমতো ভয়ানক। চলতি জানুয়ারি মাসের গোড়ার দিকে কলাবাগানের ইংলিশ মিডিয়ামে পড়ুয়া দুই কিশোর কিশোরীর বিকৃত যৌনাচারের কারণে কিশোরীর মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এ ঘটনায় কৃত্রিম সেক্স আইটেম ব্যবহারের যে খবর বেরিয়েছে তাতে উদ্বিগ্ন অভিভাবকগণ। এরকম বস্তু কিভাবে সমাজে ছড়াচ্ছে তা জানা ও প্রতিরোধ করার ব্যাপারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই সতর্ক হতে হবে। তাছাড়া তথ্য প্রযুক্তির ব্যাপক বিস্তার লাভের কারণে পর্নোগ্রাফি যেভাবে ছড়িয়ে পড়ছে সেক্ষেত্রেও নিয়ন্ত্রণ প্রয়োগ করা জরুরি।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, এখন রয়েছে আপনাদের এই পাঠানো চিঠিপত্রের আসর নিয়ে অনুষ্ঠান প্রিয়জন।
প্রিয়জন, সুপ্রিয় শ্রোতা ভাই বোন ও বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করি সবাই ভালো সুস্থ আছেন। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। চিঠিপত্রের দিকে নজর দেওয়ার আগে আজও আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শক্তিধর ব্যক্তি হল সে যে রাগের সময় আত্মসংবরণ করতে পারে। আর সবচেয়ে বড় ভারোত্তোলনকারী হল সেই ব্যক্তি যে প্রতিশোধ গ্রহণের ক্ষমতা থাকার পরও ক্ষমা প্রদর্শন করে।
আমরা সবাই যেন রাগ নিয়ন্ত্রণ এবং ক্ষমা করার মানসিকতা অর্জন করতে পারি, এ কামনা করে শ্রোতাদের মতামত সমৃদ্ধ চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের ফরিদপুর জেলার মধ্য আলিপুরের নন্দন বেতার শ্রোতা ক্লাব থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ আফজাল আলী খান। তিনি লিখেছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠানে বিশ্ব সংবাদ এবং দৃষ্টিপাতে বাংলাদেশ সংক্রান্ত বিশেষ প্রতিবেদন আমার খুবই প্রিয়। গত 21 ডিসেম্বর তারিখে শ্রোতাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান প্রিয়জনের শ্রোতা বন্ধুদের চিঠিপত্রের উত্তর শুনছিলাম। এতে পশ্চিমবঙ্গের শ্রোতা নাজিমুদ্দিন ভাইয়ের সুমিষ্ট কণ্ঠে ও প্রাঞ্চল ভাষায় বিষয়ভিত্তিক সাক্ষাৎকারটি আমাকে মুগ্ধ করেছে। এই শ্রোতা বন্ধুকে আমি কখনো দেখিনি, তার ছবি দেখেছি, তার কণ্ঠ শুনলাম। তিনি আমাদের মনের কথাই বলেছেন,
নাজিমুদ্দিন ভাইয়ের সাক্ষাৎকারটি আপনি সহ বহু শ্রোতার প্রশংসা পেয়েছে, তবে আফজাল ভাই আপনিও কিন্তু আমাদেরকে সাক্ষাৎকার দিতে পারেন, আর আগ্রহী হলে আপনার মোবাইল নাম্বারটি পাঠিয়ে দিন, আমরাই ফোন করে আপনার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। তো চিঠি ও মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
কিশোরগঞ্জের গুরুদ্বাল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন পাঠিয়েছেন পরের মেইলটি।
শাহাদত ভাই তো 2020 সালে রেডিও তেহরানের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হয়েছেন, তাই না?
হ্যাঁ, একদম ঠিক বলেছেন আপনি। শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়ার পর অনুভূতি জানিয়েই তিনি এই মেইলটি পাঠিয়েছেন। আমি বরং তার চিঠিটি পড়ে শোনাচ্ছি। শাহাদত ভাই লিখেছেন, রেডিও তেহরান বাংলা বিভাগের 2020 সালে শ্রেষ্ঠ শ্রোতা হিসেবে নির্বাচিত হয়েছে জেনে ভীষণ ভীষণ ভালো লাগছে। এ অনুভূতি ভাষায় প্রকাশের নয়, আসলে কিছু অনুভূতি আছে ভাষায় প্রকাশ করা যায় না, হৃদয়ের স্পন্দনই তা বুঝতে হয়। দারুণ খুশি হয়েছি আমি এবং আমার পরিবারের সবাই। আমাকে 2020 সালের শ্রেষ্ঠ শ্রোতা হিসেবে নির্বাচিত করাই রেডিও তেহরানের সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।
বর্ষসেরা শ্রোতা পুরস্কার জেতায় শাহাদত ভাইকে প্রিয়জনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা গত বছরের আগস্ট থেকে মাসিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন শুরু করেছি। বিগত 5 মাসের চিঠি, রিসেপশন রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়াতে রেডিও তেহরানের পক্ষে তৎপরতার ভিত্তিতে এবার একজনকে বর্ষসেরা পুরস্কারে ভূষিত করেছি। তবে 2021 সালের শেষে আমরা দুজনকে বর্ষসেরা শ্রোতা হিসেবে ঘোষণা করব ইনশাআল্লাহ। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা মাসিক ও বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতার শিরোপা জেতার জন্য এখন থেকেই বেশি বেশি চিঠি লিখবেন এবং রিসেপশন রিপোর্ট পাঠাবেন।
নরসিংদী জেলার বানিয়াছল বেতার বন্ধু সংসদের সভাপতি মোহাম্মদ হোসাইন মুসা পাঠিয়েছেন এবারের ইমেলটি। তিনি লিখেছেন, আমাদের জীবনে আজ মূল্যবোধ ক্ষয়ে গেছে, তাই তো এত সামাজিক ও মানবিক অবক্ষয়ের কারণে মানুষ মূল্যবোধ ভুলে বহুদূরে অন্ধকারে গিয়ে জীবনকে নানান অবিচার অন্যায়ের পথে বিচরণ করাচ্ছে। তবে রেডিও তেহরানের কোরআনের আলো অনুষ্ঠান আমাদের জীবনে ফিরে দিচ্ছে মূল্যবোধ, গড়ে উঠেছে সামাজিক ও মানবিক উন্নয়নের আলোয় নতুন জীবন। এজন্য রেডিও তেহরানের প্রতি কৃতজ্ঞ এমন সুন্দর অনুষ্ঠানের জন্য। কোরআনের আলোয় আলোকিত হোক গোটা মানব জাতি, গোটা পৃথিবী, গোটা সমাজ। বিশেষভাবে অনুরোধ করব কোরআনের আলো অনুষ্ঠানটি যেন কোনো দিন বন্ধ না হয়।
কোরআনের আলো অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগলো। অনুষ্ঠানটি যেন কখনো বন্ধ না হয় সে চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। তো চিঠি লেখার জন্য হুসাইন মুসা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে চিঠিটি পাঠিয়েছেন এস এম জাকির হোসেন, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়া শিমুলিয়া থেকে। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের 90-এর দশকের শ্রোতা। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জেনেছি যা অন্য কোনো বেতার দেয় না। বিশ্ব সংবাদ শুনে এক নজরে গোটা বিশ্বকে জানা যায়। নির্ভুল সঠিক সংবাদ রেডিও তেহরান থেকেই পাই।
চিঠির শেষাংশে জাকির ভাই লিখেছেন, প্রতিমাসে শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন সহ রেডিও তেহরানের অনলাইন কুইজ প্রতিযোগিতা এক অভিনব ব্যাপার, সেই জন্যে দিন দিন শ্রোতার সংখ্যা বাড়ছে। গত নভেম্বর মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতায় আমি বিজয়ী হয়েছি, তার জন্য আপনাদের সকলের প্রতি অফুরন্ত ভালোবাসা রইল। জানি না পুরস্কার কিভাবে পাব।
করোনা পরিস্থিতির কারণে ভারতের সঙ্গে ইরান, বাংলাদেশ সহ বেশ কিছু দেশের ডাক যোগাযোগ বন্ধ আছে। আমরা ইরানের পাশাপাশি বাংলাদেশ থেকেও পুরস্কার পাঠানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। আবার ডাক যোগাযোগ চালু হলে ভারতের শ্রোতাবন্ধুদের সবার পুরস্কার একসঙ্গে পাঠানো হবে।
ইমেইলে আসা শ্রোতাবন্ধুদের বেশ কিছু মতামত সমৃদ্ধ চিঠি তো পড়া হলো, এবার আমরা না হয় সরাসরি মতামত জানব এক বাংলাদেশি শ্রোতাবন্ধুর সঙ্গে। প্রথমে তার পরিচয় জানা যাক।
আমি শুকুর মাহমুদ, মেম্বার ইন্টারন্যাশনাল লিসনার্স ক্লাব, ময়মনসিংহ, বাংলাদেশ।
মাহমুদ ভাই, আপনাকে প্রিয়জনের আসরে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছি আপনার কাছে রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কবে এবং কিভাবে?
রেডিও তেহরানের সাথে আমার পরিচয় 2015 সালে আমার ঘনিষ্ঠ বন্ধু সাদাত হোসেনের মাধ্যমে। আমার বন্ধুর কারণেই মূলত রেডিও তেহরানের প্রতি আমি আগ্রহী হই। ও আমাকে নানাভাবে উৎসাহ দিয়েছে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনার জন্য।
মাহমুদ ভাই, ঠিক কোন কোন বৈশিষ্ট্যের কারণে আপনি রেডিও তেহরান শোনেন?
বর্তমানে আমরা পশ্চিমাদের একতরফা ইসলাম বিদ্বেষী মিথ্যাচার সংবাদের ধারা বলা চলে জিম্মি হয়ে পড়েছি। সেই ক্ষেত্রে রেডিও তেহরান সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। রেডিও তেহরান হতে আমরা অনেক ইসলামী জ্ঞান অর্জন করতে পারি। ইরান ও মধ্যপ্রাচ্য সম্পর্কে ইরানি পণ্য সামগ্রী, ইরানের ঐতিহ্য, ইতিহাস, ভারত ও বাংলাদেশের সংবাদপত্রের প্রধান সংবাদ, রাজনৈতিক দলের সংবাদ, পারস্যর ইতিহাস, যা আমরা জানা ছিল না, রেডিও তেহরানের মাধ্যমে জানতে পারি।
সবশেষে শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে আপনি তাও বলতে পারেন।
রেডিও তেহরানের শ্রোতা হিসাবে আমি একজন নবীন শ্রোতা। এখানে অনেক প্রবীণ শ্রোতা ভাই বোন আছে, তাদেরকে কিছু বলার মতো সক্ষমতা আমার নাই, তবুও কিছু বলছি। শ্রোতা ভাই বোনেরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা রেডিও তেহরানের প্রাণ, আপনাদের চেষ্টা আছে শ্রোতার সংখ্যা বাড়ানোর। আরও কীভাবে শ্রোতার সংখ্যা বাড়ানো যায় সেই চেষ্টা করবেন। আমাদের মতন নবীন শ্রোতাকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন কীভাবে রেডিও তেহরানকে বিশ্বের দরবারে পরিচিত করে তোলা যায়।
তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্যে শুকর মাহমুদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সাক্ষাৎকারের পর আবারও ইমেইলের দিকে নজর দিচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনি থেকে বিধান চন্দ্র সান্যালের বেশ কিছু ইমেইল আমার হাতে রয়েছে। একটি মেইলে তিনি প্রিয়জন অনুষ্ঠান সম্পর্কে লিখেছেন, প্রতিদিনের মতো গরম চায়ের সঙ্গে 4 জানুয়ারি রেডিও তেহরানের অনুষ্ঠানমালার সঙ্গে সম্পৃক্ত হই। অনুষ্ঠানমালায় ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, প্রিয়জন, কথাবার্তা আর সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। দৃষ্টিপাতের পর প্রচারিত হয় সবার আকাঙ্ক্ষিত প্রিয়জন অনুষ্ঠান। 10টি চিঠির পাশাপাশি বেশ কয়েকটি পত্রের প্রাপ্তি স্বীকার করা হয়। মাঝে ছিল পশ্চিমবঙ্গের শ্রোতাভাই হাফিজুর রহমানের সাক্ষাৎকার, শেষে ছিল ফার্সি গান, অপূর্ব সুন্দর সুরের মূর্ছনায় ডুবে গিয়েছিলাম। সাথে আবৃত্তি আকারে বাংলা অনুবাদ অর্থ হৃদয়ঙ্গম করতে বিশেষ সাহায্য করে।
4 জানুয়ারি প্রচারিত প্রিয়জন অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে খুব ভালো লাগলো। আশা করি চিঠি লেখা অব্যাহত রাখবেন। ভারতের পর আবারও বাংলাদেশের একটি চিঠির দিকে নজর দিচ্ছি। নারায়ণগঞ্জের আলী সাহারদির উৎস ডিএক্স কর্নারের প্রেসিডেন্ট HM তারেক পাঠিয়েছেন এটি। তিনি লিখেছেন, পাশ্চাত্য জীবন ব্যবস্থার 12তম পর্বে পাশ্চাত্যে তালাক বা বিবাহ বিচ্ছেদের প্রবণতা সম্পর্কে জানলাম। সাধারণত যেসব কারণে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে তার মধ্যে কয়েকটি হল আর্থসামাজিক সমস্যা, মানসিক রোগ, ক্রোধ, হতাশা, দায়িত্ব জ্ঞানহীনতা, আকাশ চুম্বে প্রত্যাশা, বিশ্বাসঘাতকতা এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমের অদূরদর্শী ভূমিকা। মুসলিম দেশে তালাক নিন্দনীয় বলে গণ্য করা হয়, এ কারণে ওইসব দেশে তালাকের হার কম। অন্যদিকে পাশ্চাত্যের দেশগুলোতে তালাককে স্বাভাবিক ঘটনা হিসেবে গণ্য করা হয়, এ কারণে ওইসব দেশগুলোতে তালাকের হার বেশি এবং ক্রমেই তা বাড়ছে।
মতামতের জন্য তারেক ভাইকে ধন্যবাদ জানিয়ে পরের মেলটির দিকে নজর দিচ্ছি। জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জাগো রেডিও লিসেনার্স ক্লাব থেকে এটি পাঠিয়েছেন হারুনার রশিদ। সালাম, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, ব্যস্ত যান্ত্রিক জীবনে রেডিও তেহরান মনে আনে প্রশান্তি। অপসংস্কৃতি আর নানা অপঘাতে জীবন যখন বিপন্ন, রেডিও তেহরান তখন বিশুদ্ধ বিনোদনের স্নিগ্ধ পরশে জীবনকে করে তোলে পরিশুদ্ধ ও সজীবতায় পরিপূর্ণ। ভুল রথে চড়ে ভুল পথে যাওয়া ভ্রান্ত প্রতীককে মায়ের মতোই নির্ভুল বন্ধু হয়ে সত্য ও সঠিক পথ দেখায় রেডিও তেহরান। তাই তো রেডিও তেহরান আমার দুঃখ সুখের পরম বন্ধু, আমার যাপিত জীবনের সমস্ত আবেগ আর ভালোবাসা জুড়ে আছে রেডিও তেহরান।
রেডিও তেহরান সম্পর্কে আপনার চমৎকার কথামালা আমাদের অনুপ্রাণিত করে, আশা করি এভাবে চিঠি লিখে আমাদের সাথে থাকবেন। ঢাকার গেন্ডারিয়া থেকে মোহাম্মদ জিল্লুর রহমান পাঠিয়েছেন এই মেইলটি। বিশ্বব্যাপী মার্কিন নীতির কড়া সমালোচনা করে তিনি লিখেছেন, আমেরিকা কথায় কথায় গণতন্ত্রের ছবক দেয়, বিশ্বের মরলিপনা দাবি করে এবং সবসময় তথাকথিত মানবাধিকারের বুলি আওড়ায়। আসলে এসবের আড়ালে ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থ সুরক্ষা করাই আমেরিকার গণতন্ত্রের মূলমন্ত্র। করোনা ভাইরাসের এই চরম ক্রান্তিকালে যেখানে সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন, সেখানে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা আরও কঠোর করে মার্কিন সরকার প্রমাণ করেছে যে তারা কত নিচু প্রকৃতির মূল্যবোধ ধারণ করে। আমরা এর তীব্র নিন্দা ও ধিক্ষার জানাই।
আমেরিকার ইরান বিদ্বেষী ও মানবতা বিরোধী নীতি সম্পর্কে জিল্লুর রহমান ভাই আপনার বক্তব্য তুলে ধরা হল। আশা করি পরবর্তী চিঠিতে আমাদের অনুষ্ঠান সম্পর্কেও মতামত জানাবেন। আসরের শেষ চিঠিটি এসেছে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার সূচনা সমাজ কল্যাণ সংঘ থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, আপনাদের অনুষ্ঠান আমরা নিয়মিত শোনার চেষ্টা করছি এবং অনুষ্ঠান থেকে অনেক জ্ঞান অর্জন করতে পাচ্ছি। দীর্ঘদিন যাবৎ কুইজ বন্ধ থাকায় তা আবার চালু হয় আমরা ভীষণ খুশি, এবং এতে করে শ্রোতার সংখ্যা বৃদ্ধি পাবে বলে আমাদের বিশ্বাস।
আমাদের অনুষ্ঠান ওয়েবসাইট সহ বিভিন্ন বিষয়ে আরও যারা মতামত জানিয়েছেন কিন্তু সময়ের অভাবে তাদের চিঠি পড়া সম্ভব হচ্ছে না, আমি তাদের কয়েকজনের পরিচয় তুলে ধরছি। কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে শরীফা আক্তার পান্না, বগুড়ার চাঁদনি বাজার থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম, শাওন হুসাইন রাজবাড়ি থেকে, ঢাকার গুলশান থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ফয়সাল আহমেদ শিপন গোপালগঞ্জের ঘোড়াদায়ের থেকে।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি দেশের গান। গানটির গীতিকার মাহফুজ বিল্লাহ শাহি, সুরকার গোলাম মাওলা, আর গেয়েছেন লিনু বিল্লাহ।
এক নয় সাত এক সাত এক নয় সাত এক সাত এক নয় সাত এক সাত আমার চোখে শু
সুখে সুখে আমার চোখে সুখে সুখে শয়নে স্বপ্নে প্রেরণার চিহ্ন চাঁদ এক নয় সাত এক সাত এক এক নয় সাত এক সাত
তো বন্ধুরা আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই চিঠিপত্রের আজকের আসর থেকে।
এক বলে এক মানচিত্র এই তো আমার গৌরব, নয় বলে নয় মাস যুদ্ধ বিজয় মালার সৌরভ। এক বলে এক মানচিত্র এই তো আমার গৌরব, নয় বলে নয় মাস যুদ্ধ বিজয় মালার সৌরভ। সাত বলে আমাদের সাত বীর শ্রেষ্ঠ, এক বলে সবুজের মাঝে লাল বিস্তর, আকাশে বাতাসে একটি পতাকা উড়ে ওই দেখ। এক নয় সাত এক সাত এক এক নয় সাত এক সাত এক। ডিসেম্বর বিজয় আমার, ২৬শে মার্চ স্বাধীনতা, বছর বছর এই দিবস এলে মনে পড়ে সেদিনের কথা। ১৬ই ডিসেম্বর বিজয় আমার, ২৬শে মার্চ স্বাধীনতা, বছর বছর এই দিবস এলে মনে পড়ে সেদিনের কথা। এই ভূমি উর্বর টগবগে রক্তে, তাই আমি দুর্বার দেশভূমি ভক্তে, বিদ্রোহী বিপ্লবী আমরা তো সেই বীর জাত। এক নয় সাত এক সাত এক নয় সাত এক সাত এক নয় সাত এক সাত এক নয় সাত এক সাত।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজন এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, ১৮ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ট্রাম্পকে পাত্তা দিল না সামরিক বাহিনী, শপথের আগে আরও একজন নিহত ইত্তেফাক। সব সাংবাদিক করোনা টিকা পাবেন, স্বাস্থ্যমন্ত্রী দৈনিক যুগান্তর। কক্সবাজারের পাওয়ার আলী গৃহ পরিচারক থেকে হাজার কোটি টাকার মালিক, মানব জমিন। আদমশুমারিতে আমাকেই গণনা করা হয়নি, পরিসংখ্যান সচিব বাংলাদেশ প্রতিদিন। দু একদিনের মধ্যে দেশে আসছে ১০ লাখ ডোজ টিকা, দৈনিক কালের কণ্ঠ। কিস্তি দিতে না পারায় গৃহবধূর আত্মহত্যা, সমকালের শিরোনাম। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। লাকি নন্দীগ্রামে প্রার্থী এবার তিনিই, মাস্টার স্ট্রোক মমতা ব্যানার্জির আনন্দবাজার পত্রিকা। দিলীপকেই মুখ্যমন্ত্রী দেখতে চান, মন্তব্যের জন্য সৌমিত্র খাঁকে ধমক কেন্দ্রীয় নেতৃত্বের দৈনিক আজকাল। প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর র্যালিতে এখনই স্থগিতাদেশ নয় সুপ্রিম কোর্টে ধাক্কা কেন্দ্রের সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কক্সবাজার জেলা শত কোটি টাকার মালিক পাওয়ার আলীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান, মানব জমিনের এ খবরটি নিশ্চয়ই আপনার নজরে এসেছে, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের কক্সবাজার জেলায় পাওয়ার আলী ভদ্রলোকের নাম সৈয়দ মোহাম্মদ আলী, তিনি পাওয়ার আলী নামে খ্যাতি পেয়েছেন। সেই পাওয়ার আলী 100 কোটি টাকার মালিক বা তারও বেশি টাকার মালিক, এই বিষয়টি নিয়ে দুদক অনুসন্ধানে নেমেছে। একজন ব্যক্তি 100 কোটি কেন, তার চেয়ে 1000 কোটি টাকার মালিকও হতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পাওয়ার আলী কীভাবে টাকাটার মালিক হয়েছেন, এটি নিয়েই প্রশ্ন, এটি নিয়েই যত গোল। পাওয়ার আলী কক্সবাজারের চেম্বার অব কমার্সের পিয়ন ছিলেন। একজন পিয়ন কি করে 100 কোটি টাকার মালিক বা তার চেয়ে বেশি অর্থের মালিক হন, সে প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে। এবং সেই প্রশ্নের জট খোলার জন্য দুর্নীতি দমন কমিশন দুদক এই অনুসন্ধান চালাচ্ছে। আমরা আশা করব যে পাওয়ার আলীর দুর্নীতির কোনো তথ্য মিলবে না। তিনি এখন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট, কিভাবে তিনি ভাইস প্রেসিডেন্ট হলেন, কিভাবে তিনি এই অর্থবিত্তের মালিক হলেন এবং অর্থবিত্তের মালিক হয়ে তিনি এই গুরুত্বপূর্ণ পদ দখল করেছেন, এগুলোর জট খোলার প্রয়োজন। এবং আমি ধারণা করি যে দুর্নীতির এখানে একটা সম্পর্ক রয়েছে, দুর্নীতির একটা সম্ভাবনা রয়েছে।
মধ্যপ্রাচ্যে আবারও B-52 বোমারু বিমানের টহল দিয়েছে আমেরিকা। দেশটি বলেছে আঞ্চলিক নিরাপত্তা রক্ষার দায়িত্ব অনুভূতি থেকে B-52 বিমানের এই টহল। আপনার মন্তব্য কি?
জি, মধ্যপ্রাচ্যে আমেরিকা তার B-52 বিমানের আবারও টহল দিয়েছে, এবং এবার টহল নয় এক অর্থে, এবার সৌদি আরবের সঙ্গে সামরিক মহড়া চালিয়েছে। সেই সামরিক মহড়ায় B-52 ব্যবহার করা হয়েছে। এবং আপনারা, আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রধান শত্রু বা আমেরিকার কথিত আঞ্চলিক যে মিত্র, তাদেরও শত্রু ইরান, এবং ইরানকে টার্গেট করেই এই সমস্ত তৎপরতা চালানো হয়। এখানে যে প্রশ্ন গুরুত্বপূর্ণ, আপনি যেটি বললেন যে আমেরিকা দাবি করেছে যে আঞ্চলিক নিরাপত্তা রক্ষার দায়িত্ব অনুভূতি থেকেই তারা এই B-52 বিমানের টহল দিয়েছে, আমার এখানে প্রশ্ন হচ্ছে আমেরিকাকে আঞ্চলিক নিরাপত্তা রক্ষার এই দায়িত্ব কে দিয়েছে? এ তো অনেকটা গায়ে মানে না আপনি মোড়ল হয়ে যাওয়ার মতো অবস্থা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভেতরে যদি এইরকম দ্বন্দ্ব, সংঘাত, সহিংসতার উস্কানি না দেওয়া হতো, তাহলে মধ্যপ্রাচ্যে তো আলটিমেটলি শান্তি বিরাজ করত, এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার উস্কানি ছাড়া কোনো দেশ তো একে অপরের বিরুদ্ধে আগ্রাসন চালায়। এবং আমেরিকা যদি রসদ পানি না যোগায়, তাহলে মধ্যপ্রাচ্যে সত্যি সত্যি শান্তি বিরাজ করবে। সেক্ষেত্রে আমেরিকা যে দাবি করছে যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষার দায়িত্ব থেকে তারা এই কাজ করেছে, এই দায়িত্ব কেউ তাকে দেয়নি। এখানে মূলত আমেরিকার অস্ত্রের ব্যবসা, এবং তার বিনিময়ে আমেরিকা বিভিন্ন গুরুত্বপূর্ণ তেল থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে যাচ্ছে। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো না বুঝবে, ততক্ষণ পর্যন্ত আমেরিকা তাদের মাথায় কাঁঠাল দিকে ভেঙে খেতেই থাকবে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। লাকি নন্দীগ্রামে প্রার্থী এবার তিনি, মাস্টার স্ট্রোক মমতার, দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে। তেখালির মাঠে সোমবার সভা, শুভেন্দু অধিকারীর গড়ে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অধিকারী পরিবারের উপস্থিতি ছাড়া। এই প্রথম নন্দীগ্রামের মাটিতে সভা করবেন মমতা। শুভেন্দু অধিকারীর দল বদলের পর এ যেন এক নতুন শক্তি পরীক্ষায় নামতে চলেছেন তৃণমূল নেত্রী। আমি যদি নন্দীগ্রামে ভোটে দাঁড়াই কেমন হয়, এটি মমতার ঘোষণা। নন্দীগ্রাম থেকেই 2021 জেতার পালা শুরু হলো বলে জানালেন মমতা। নন্দীগ্রামে শহীদদের কোনো দিন ভুলিনি, ভুলব না, অত্যাচার অনাচারকে সহ্য করে যেভাবে আপনারা আন্দোলন করেছিলেন তার কোনো তুলনা
হয় না, বললেন মমতা। আমি বেঁচে থাকতে বাংলাকে বিক্রি করতে দেব না বলে তিনি সতর্ক করেছেন। দরকার হলে আবার কৃষক আন্দোলনে আমরা অংশ নেব, বিজেপি ফসল চুরি করার চেষ্টা করছে, একথাও বললেন তিনি। প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর র্যালিতে এখনই স্থগিতাদেশ নয়, সুপ্রিম কোর্টে ধাক্কা কেন্দ্রের, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। কৃষক বিক্ষোভ ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র। প্রজাতন্ত্র দিবসে কৃষকদের প্রস্তাবিত ট্রাক্টর র্যালি নিয়ে কোনো নির্দেশিকা দিল না সুপ্রিম কোর্ট। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে আগামী 26 জানুয়ারি প্রস্তাবিত ওই ট্রাক্টর র্যালিতে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল দিল্লি পুলিশ, কিন্তু সুপ্রিম কোর্ট এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাল না। বরং আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানোর দায় দিল্লি পুলিশের উপর ছেড়ে দিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বুধবার। আদালতের এই সিদ্ধান্ত কেন্দ্রের জন্য বড় ধাক্কা হতে পারে, কারণ এর ফলে কৃষকদের এই বিক্ষোভ আটকানোর ব্যবস্থা করতেই হবে কেন্দ্রকে। আবার প্রজাতন্ত্র দিবসে কৃষকদের উপর লাঠিচার্জ বা কাঁদানি গ্যাস ছোড়া হলেও বিশ্ববাসীর উদ্দেশ্যে খারাপ বার্তা যাবে। কেন্দ্র মনে করছে প্রজাতন্ত্র দিবসে কৃষকদের এই র্যালি আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। মার্কিন B-52 উড্ডয়ন প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আগ্রাসীদের জবাব দিতে মোটেই কণ্ঠাবোধ করবে না তেহরান। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে নৌবহর সরিয়ে নিল দক্ষিণ কোরিয়া, আটক তেলবাহী জাহাজের মুক্তি চায় সিওল। বাংলাদেশের সিরাজগঞ্জে বিএনপি থেকে নির্বাচিত কাউন্সিলর হত্যায় জড়িতদের বিচার করা হবে, ওবায়দুল কাদেরের ঘোষণা। এবং লাদাখ দ্বন্দ্বের মধ্যেই ভারতের সঙ্গে অরুণাচল প্রদেশে চীনের নতুন উত্তেজনা, বসতি স্থাপন করেছে বেইজিং। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনায় এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.